الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার প্রিয় নবীর প্রিয় জবাব। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা জেনে থাকি শুনে থাকি যে নবিয়ে পাকের দরবারে নবিয়ে পাকের সাহাবা ইকরাম আলহিম রিদওয়ান তারা বিভিন্ন নানা প্রশ্ন নিয়ে নানা জিজ্ঞাসিত অনেক কৌতূহল নিয়ে হোক সেটা দুনিয়াবি হোক সেটা দিনী দুনিয়াবি আখিরাতের হোক সেটা সামাজিক পারিবারিক অর্থাৎ বিভিন্ন কিছু নিয়ে তারা নবিয়ে পাকের দরবারে এসে প্রশ্ন করত। আর আমার নবিয়ে পাক কী চমৎকার অসাধারণ উত্তর দিতেন। তো ওই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, আজকেও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করা ভুলে গেল তবে সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। মাওয়াজ্লা প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুনলাম জান্নাতের রাস্তা ভুলে যাওয়ার একটি কারণ এটাও যদি কেউ নবিয়ে পাকের উপর দুরুদ শরীফ পাঠ করা ভুলে যায়। তো কেউ কি আমরা চাই যে জান্নাতের রাস্তা আমি ভুলে যাই? আর যে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যায় তো সে কি জান্নাতে যেতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন আমাদের। তো এর জন্য উচিত যে সর্বদা যদি আমরা চাই জান্নাতের রাস্তা না ভুলতে, যদি আমরা জান্নাতে যেতে চাই, নবিয়ে পাকের সুপারিশ লাভ করতে চাই, যদি আমরা চাই আমাদের আমল নামা থেকে গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য, আমরা যদি চাই কাল কিয়ামতের দিন আমাদের নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করুক, আমরা যদি চাই কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করতে, আমরা যদি চাই কবরের মধ্যে নবিয়ে পাকের দিদার লাভ করতে, মৃত্যুর সময় নবিয়ে পাকের দিদার লাভ করতে, তাহলে আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করা। তো দর্শক আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে ইনশাআল্লাহ আমরা সর্বদা কমপক্ষে 313 বার দুরুদ শরীফ পাঠ করব। আর দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠাতা কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতি ইসলামী আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব 72টি নেক আমল, এই রিসালার মধ্যে তিনি 72টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এভাবে রেখেছেন যে আপনি কি আজ 313 বার দুরুদ শরীফ পাঠ করেছেন? যদি আমরা 72টি নেক আমল রিসালার উপর আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তাহলে আমাদের 313 বার দুরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে। আর 313 বার দুরুদ শরীফ পাঠ করলে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ 313 বার নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার দর্শকবৃন্দ, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রিজিকের প্রশস্ততা চাই, অর্থাৎ রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করতে চাই, তো এর করণীয় কী রয়েছে? নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সর্বদা অজু অবস্থায় থাকো। সুবহানাল্লাহ দর্শকবৃন্দ, এটা হয়তো আমাদের অনেকেরই পূর্বে জানা ছিল না যে কেউ রিজিকের প্রশস্ততার জন্য অনেকেই আমরা বিভিন্ন পরামর্শ, বিভিন্ন মানুষ অনেক কাজকর্ম করে থাকে যে অমুক কাজ করলে হয়তো বা রিজিকের প্রশস্ততা সৃষ্টি হবে। তো নবিয়ে পাক যা বলেছেন নিঃসন্দেহে এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তো আমাদের এর জন্য উচিত সর্বদা অজু অবস্থায় থাকা। তো আমরা আসবো ইনশাআল্লাহ আমাদের ইমরান ভাইয়ের কাছে। তো ইমরান ভাই, আমরা শুনলাম যদি কেউ রিজিকের মধ্যে প্রশস্ততা বৃদ্ধি করতে চায় তার উচিত সর্বদা অজু অবস্থায় থাকা। আর সর্বদা অজু অবস্থায় থাকলে তার কী ফজিলত রয়েছে, কল্যাণ কী রয়েছে, এই বিষয়ে কিছু ইরশাদ করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে রিজিকের প্রশস্ততা চাও তাহলে সর্বদা অজু অবস্থায় থাকো। আমরা যদি আমল করি, আমরা যদি কেউ চাকরি করি, তো চাকরির মধ্যে আমরা উন্নতি চাচ্ছি, তাহলে আমরা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানের উপর আমরা কী করি,
আমল করতে পারি,
আমল করি। কেউ আমরা ব্যবসা করি বিভিন্ন ধরনের, কেউ আমরা কৃষি কাজ করি, কেউ আমরা আপনার কারখানা, বিভিন্ন ধরনের আমাদের উপার্জনের যে খাতগুলো রয়েছে, আমরা আসলে হচ্ছে যে আমাদের প্রথম যেটা ফার্স্ট যেটা আমাদের করণীয় যে বিশ্বাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, এর প্রতি আমাদের ফার্স্ট আমাদেরকে বিশ্বাস আনতে হবে। আমাদেরকে একিন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু সর্বদা থাকার জন্য আদেশ করেছেন, থাকলে এই উপকার হবে, আমি আমার নবীর উপকার তো আমি পাবই, রিজিকের বরকত হবেই, প্রশস্ততা হবেই, যে সর্বদা অজু অবস্থায় থাকা অবশ্যই ভালো কাজ, নাহলে আল্লাহর হাবিব বলতেন না। তা যেহেতু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে যে পরামর্শ দিয়েছেন, শুধু ওটা সাহাবাদের জন্য নয়, আমার নবীর প্রতিটা বাণী তখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা মানুষের জন্য করলাম।
সুবহানাল্লাহ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদে মুবারাকা, রিজিকের প্রশস্ততা হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা। আমরা যদি হাদিসে পাকের মধ্যে আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বৎস, সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকো।
সুবহানাল্লাহ।
এরপর কি বললেন? এরপরে বললেন, মালাকুল মাউত অজু অবস্থায় যা রুহ কবজ করবে তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে
দেওয়া।
দুটি প্রথমে হুকুম করলেন, এরপর ফজিলত বর্ণনা করলেন, মর্যাদা কি, প্রথম বললেন যে তুমি অজু অবস্থায় থাকো, আর ওই অজু অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মালাকুল মওত তোমার রুহুকে কি করে, কবজ করে, তাহলে তোমার জন্য কি হবে, শাহাদাতের
মৃত্যু হবে,
শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমাকে দান করবে। আসলে এই বিষয়টা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে অজু অবস্থায় থাকো কেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আপনি দেখবেন শোয়ার মধ্যে অনেকে মৃত্যু চলে আসে, রাস্তায় গাড়ির মধ্যে বসা বসাবস্তে অনেকে মৃত্যু চলে আসে, হাঁটতে হাঁটতে অনেকের কি মৃত্যু চলে আসে। তা আমি যে রিজিকের প্রশস্ততার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ, কোনো এক সময় দাওয়াত ইসলামের সাথে রিলেটেড এক ব্যক্তি, তার ঘটনায় মোটামুটি অনেক ইসলামী ভাই ঘটনা জানে, সে তার প্রাথমিক অবস্থা যে ছিল, অর্থাৎ একটু আর্থিকভাবে সে দুর্বল ছিল, সেই আপনার কোনো কারখানার মধ্যে তো কোনো দোকানের মধ্যে সে কাজ করত। একদিন সে কোনো উপায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকে কোনো একটা ব্যবস্থা করে দিলে সে একটা ছোট দোকানের কি করলেন, ব্যবস্থা করলেন, উনি ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করার পরে তিনি দোকানে আপনার পূর্বে তো অত ধরনের আপনার এলইডি ভিডিও তেমন ব্যবস্থা ছিল, অডিওর মাধ্যমে মানুষ কী করতো, অডিও ক্যাসেটগুলো মানুষ শুনত। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার একটা অডিও ক্যাসেট, যার মধ্যে বয়ানের বিষয় ছিল অজু, অজুর বারাকাত, অজু অবস্থায় থাকলে কী লাভ, দুনিয়াবি কী উপকার, আখেরাতের কী উপকার। তো এর মধ্যে যখন সে জানতে পারলো, এই হাদিসে মুবারক এগুলো শুনতে পেল যে অজু অবস্থা যদি কেউ সর্বদা থাকে তাহলে তার রিজিকে কী হবে, প্রশস্ততা হবে, এই হাদিসে মুবারকগুলো শোনার পরে সে নিয়ত করলো, আমি আমার এই দোকানে, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আমি যতক্ষণ থাকবো আমি অজু অবস্থায় থাকবো, অজু অবস্থায় থাকবো, এই নিয়ত আলহামদুলিল্লাহ সে ব্যবসা শুরু করলো। অল্প দিনের মধ্যে সেই আপনার দুই তিনটা দোকানের মালিক হয়ে গেল, আল্লাহ তাকে এমন বরকত দিল, এমন বরকত দিল, তার দুই তিনটা দোকান ব্যবসার অনেক উন্নতি হলো। তো পূর্বে তার কোনো একজন অর্থাৎ পরিচিত কোনো এক ইসলামী ভাইয়ের সাথে যখন দেখা হলো,
তার
অবস্থার উন্নতির অভাব, যে এটা পরিবর্তন কীভাবে হলো, যেখানে তোমার নিজের চলতে কষ্ট হতো, একটা চাকরি করে তোমার জীবন পরিচালিত হচ্ছে,
সেখানে নিজের দুই তিনটা দোকানের কি মালিক
কীভাবে হলো। তখন সে বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আমি আদায় করি, আলহামদুলিল্লাহ, আমি যেদিন থেকে সবসময় অজু অবস্থায় থাকা আমি শুরু করলাম, ওই দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ব্যবসার মধ্যে এমন বরকত, এমন বরকত আমার ব্যবসার মধ্যে, আমার রিজিকের এমন এক প্রকার রিজিকের দরজা খুলে গেল, এমন অবস্থা। আসলে এখানে এই যদি আমরা দেখি ঘটনাটি, হয়তো আপনার আমরা হয়তো দৌড়বেটা সত্য অথবা কোনো কাল্পনিক হয়তো আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মোবারকা, অজু অবস্থায় যদি আমরা থাকি আমাদের 100% আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। এখন ওই ইসলামী ভাই যার ঘটনা আমরা শুনলাম, সে সব সময় দোকানে অজু অবস্থায় থাকতেন। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমরা অজু অবস্থায় থাকি কি না? আমরা যখন ঘর থেকে বের হই, আমি স্কুলে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমাদের স্বাভাবিক মাইন্ড যখন আমরা ঘর থেকে মসজিদে যাই তখন আমরা কি করি? আমরা অজু করি,
মানে নামাজের জন্যই আমরা শুধু অজু করি। হ্যাঁ,
কিন্তু মূলত যে নামাজের জন্য তো অজু করতেই হবে,
ফরজ করতেই হবে,
এটা করতেই হবে। নামাজ অজু না থাকলে তো নামাজ হবে না। কিন্তু অজু যে সবসময় অজু অবস্থায় থাকা যে মুস্তাহাব, অজু অবস্থায় থাকার জন্য যে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, এর যে দুনিয়াবি উপকার, এর যে দিনী উপকার, হয়তো আমরা অনেকে জানি না। বাস্তবিক এহসান ভাই, আমি বলবো যদি কোনো ব্যক্তি জানতে পারে অজু অবস্থায় থাকলে তার দিনী এবং দুনিয়াবি কী লাভ, হয়তো যেহেতু অজু করার মধ্যে কোনো টাকা লাগে না, খরচ হয় না, তখন দেখবেন সবাই কিন্তু অজু অবস্থায় থাকতে কী হবে।
আর ইমরান ভাই একটা বিষয় দেখবেন যে অজু আমরা যেমন নামাজের সময় করি, বা অনেক সময় দেখবেন অজু না করলেও যখন আমরা কাজকর্ম করে আমরা ঘরে আসি, তো ঘরে এসে কিন্তু আমরা ওয়াশরুমে যেয়ে কিন্তু হাত ধুই, মুখ ধুই, পাক ইত্যাদি কিন্তু আমার ধোয়া হয়, অনেকটা অজুর মতো, কিন্তু অজু না। তো দেখেন হাত পা বা ফ্রেশ কিন্তু আমাদের হওয়া হয়, আর এর মধ্যে কিন্তু কোনো ফজিলত নেই।
আমরা যদি এটা কাজ করতে পারি যে সেটাকে আমরা ফ্রেশ ওয়াশ না বলে আমরা অজু বলি,
অজু করে
আমি ঘর থেকে বের হচ্ছি, অজু করে বের হই, বাহির থেকে আমি আসলাম, স্কুল থেকে আসলাম, কলেজ থেকে আসলাম, অথবা বাজার থেকে আসলাম, ব্যবসা থেকে আসলাম, রাত্রে দোকানপাট বন্ধ করে আমি ঘরে আসলাম, আমি কী করলাম? অজু করলাম। আর এমনিতে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই আপনার শোয়ার পূর্বে কী করতেন? অজু করতেন। ঘুম থেকে উঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু কী করতেন? অজু করতেন। যদি আমরা যদি অজু অবস্থায়, যেমন রাত্রে যদি অজু অবস্থায় যদি আমরা স্বয়ং করি, হাদিসে পাকের মধ্যে এসেছে যে অজু অবস্থায় নিদ্রিত ব্যক্তি রোজা রেখে ইবাদতকারী মতো। একজন মানুষ যে সারা দিন রোজা রাখে, এরপর ইবাদত করে, রাত ইবাদত করে, এর মতো ফজিলত আল্লাহ তাকে দান করবে যে অজু অবস্থায়
রাতের বেলা অজু করে।
রাতের বেলা অজু। আচ্ছা, একটা যেটা আমরা এই আমাদের অজু অবস্থায় যদি আমরা থাকি, এখানে আমাদের বর্তমানে আমরা যদি দেখতে পাই আপনার মানুষ বিভিন্ন সময় হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ দুর্ঘটনা বলেন, বিভিন্ন ধরনের আকস্মিক দুর্ঘটনা কিন্তু চলে আসে। এক্ষেত্রে যদি আমরা অজু অবস্থায় থাকি তাহলে হয়তো আমরা বিপদ থেকে বেঁচে যাব, আমরা মুসিবত থেকে বেঁচে যাব, আমরা অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি। যেমন কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে মূসা, অজু বিহীন অবস্থায় যদি আপনার কোনো মুসিবত আসে, এর জন্য আপনি নিজেকে তিরস্কার করুন যে এটা আমার কারণে। এ থেকে আমরা যদি বিপরীত দিকে আমরা যাই, অর্থাৎ অজুবিহীন বিপদ আসতে পারে, তাহলে বিপরীত কি?
তাহলে এখান থেকে বোঝা যায় অজু থাকলে বিপদ,
অজু যদি আমাদের থাকে তাহলে আমরা বিপদ থেকে বাঁচতে পারব। মানুষ তার বিপদ থেকে বাঁচার জন্য বলেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু হাতিয়ার ব্যবহার করে, একটা কিছু রাখে
তার মানে সেফটি,
সেফটির জন্য কেউ বডিগার্ড রাখে, অনেক কিছু রাখে। কিন্তু আসলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় এহসান, কত বড় দয়া আমাদের প্রতি করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের জন্য উত্তম হাতিয়ার হচ্ছে দুইটি।
সুবহানাল্লাহ।
কি আমরা দর্শক শ্রোতা শুনি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে অজু, আরেকটা হচ্ছে দোয়া।
সুবহানাল্লাহ।
এই যে অজু এবং দোয়া, যদি আমরা প্রতিটি কাজে, খাবারের আগে দোয়া, খাবার পরে দোয়া, তারপরে অজু করার আগে দোয়া, এরপরে শোয়ার সময় দোয়া, শোয়া থেকে উঠে দোয়া, ঘর থেকে বের হলাম
যানবাহনে উঠে
দোয়া, যানবাহনে ওঠার দোয়া, এরপরে বাজারে যাওয়ার দোয়া, এরপরে এই যে প্রতিটা যে কাজ, এই প্রতিটা কাজে আমরা যদি দোয়াকে যদি আমরা সামিল রাখি, আর দ্বিতীয় নম্বরে কি প্রথম নম্বর হচ্ছে তো অজু, দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া, অজু অবস্থা যদি আমরা থাকি এটা আমাদের জন্য উত্তম হাতিয়ার বলা হয়েছে, উত্তম হাতিয়ার,
অর্থাৎ প্রতিটা বিপদের মোকাবেলা করার জন্য যথেষ্ট।
তো আমি আপনি বডিগার্ড রাখি অথবা আরও অন্য কিছু যদি নিজেকে সেফটির জন্য ঢাল হিসাবে পূর্বের যুগে কী রাখত, আপনার তলোয়ার বলেন, তারপরে ওই যে যুদ্ধের ময়দানে কিন্তু আপনার একটা ঢাল রাখা হতো যাতে করে তীর যাতে স্টিলের অর্থাৎ তীর নিক্ষেপ করলে যাতে করে সেটা বাঁচতে পারে। জয় কিছু আমরা বলি না কেন, আল্লাহর হাবিব সবচাইতে উত্তম বলছে অজুকে।
তো
মুসলমানদের বিপদ আপদ আমাদের আসতেই পারে, যে কোনো সময় হঠাৎ আমাদের, যেমন আমি মোটরসাইকেল নিয়ে কেউ ঘর থেকে বের হয় আসার সময় কিন্তু দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে আসে, এমনও ব্যক্তি আছে অ্যাক্সিডেন্ট এসে মারাও যাচ্ছে, কিন্তু আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় অজু অবস্থায় ঘর থেকে বের হলাম, অজুর মাধ্যমে আমাদের তাহারাত হবে, আমাদের পবিত্রতাও হাসিল হবে, এর পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে।
পাশাপাশি ইমরান ভাই, অজুর ফজিলত যদি আলোচনা করা হয় অসংখ্য ফজিলত রয়েছে, যদি আজকের বিষয় হচ্ছে একটা যে রিজিকের প্রশস্ততা, এর পাশাপাশি অসংখ্য ফজিলত, যেমনিভাবে আলা হজরত ইমামে আহলে সুন্নত মাওলানা ইমাম আহমদ রেজা খান রাহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে কোনো কোনো আরেফিন তো তিনি বলে থাকেন যে যে সব সময় অজু সহকারে থাকে আল্লাহ তাআলা তাকে সাতটি মর্যাদা দান করেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, আমরা জানবো এই সাতটি কি। তো এক নম্বর রয়েছে যে ফেরেশতাগণ তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করবে অজু অবস্থায় যদি কেউ থাকতে পারে। নাম্বার দুই, কলম তার নেকি লিখতে থাকে। নাম্বার তিন, তার অঙ্গগুলো তাসবিহ পাঠ করতে থাকে। এবং নাম্বার চার, তার তাকবীরে উলা বা প্রথম তাকবীর হাত ছাড়া হয় না। এটা কিন্তু অনেকের দেখা যায় যে ইমরান ভাই মসজিদের তাকবীরে উলা হাত ছাড়া হওয়ার একটা কারণই হচ্ছে অজু, অজু না থাকার কারণে দেখা গেছে জামাত শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি করে অজুখানা যায়, আস্তে আস্তে প্রথম কাতা কি প্রথম তাকবীর মিস হয়ে যায়। তো এর জন্য বলা হয়েছে যদি কেউ অজু অবস্থায় থাকে তার তাকবীরে উলা হাত ছাড়া হবে না। পাঁচ নম্বরে রয়েছে নিদ্রায় কালে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠান যারা তাকে মানুষ এবং জিনের অনিষ্ঠা থেকে রক্ষা করে। রাতের বেলা ঘুমানোর সময় এই জিনিসটা হয়, মানুষের চোরেরও অনেক কিছু রিস্ক থাকে, ভয় থাকে, জিনেরও কিছু অনিষ্ঠা থাকে এখানে। নাম্বার ৬, মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়। এবং নাম্বার ৭, যতক্ষণ পর্যন্ত অজু সহকারে থাকবে আল্লাহ তাআলার নিরাপদ তার উপর ততক্ষণ থাকবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
মানে অজু অবস্থায় কত,
অজু অবস্থায় থাকলে নিরাপত্তা,
নিরাপত্তা আর নিরাপত্তা
আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিরাপত্তা। আসলে হচ্ছে কি, প্রথমত আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ড হচ্ছে যে নামাজ পড়তে হবে যেন অজু করতে হবে, কিন্তু কিতাবের মধ্যে লেখা হয়েছে যে সর্বদা অজু অবস্থায় থাকা এটা ইসলামের সুন্নাত, এটা শুধু যে এখন আমাদের জন্য না, ইসলামের শুরু থেকে এই পবিত্রতার যে অজুর যে বিধানটা, এটা অজুর যে বিধানটা তাহারাতের জন্য পবিত্রতার জন্য অজু অবস্থায় থাকা, আসলে ইসলাম আমাদেরকে যে যা কিছু দিয়েছে। এহসান ভাই, আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে বলবো, ইসলাম আমাদেরকে যা উপহার দিয়েছে ওই উপহারের মধ্যে যেভাবে দিনী উপকার এর মধ্যে কিন্তু দুনিয়াবী উপকার। এই যে আমরা এতক্ষণ আপনার থেকে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি রেফারেন্স দিয়ে যে এক প্রকার যে সাতটা যে প্রতিদান আমরা শুনলাম, যারা সর্বদা অজু অবস্থায় থাকবে, ফেরেশতা রক্ষণাবেক্ষণ করবে, তার আল্লাহ তাবারক ওয়া তাআলার নিরাপত্তায় সে থাকবে, এর পাশাপাশি যদি আমরা দেখি দুনিয়াবী উপকার কি, এর দ্বারা আমি কি উপকার পাবো। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া ওনার লিখিত কিতাব যা হচ্ছে অজু ও বিজ্ঞান, এর মধ্যে তিনি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শিক্ষণীয় একটি ঘটনা তিনি আমাদের জন্য আনলেন। বর্তমান বিজ্ঞানের যুগ,
বিজ্ঞানের যুগ, আর মানুষ অনেক সময় দেখা যায় যে দুনিয়াবে কিছু হলে ইন্টারেস্ট বেশি কাজ করে,
ইন্টারেস্ট বেশি কাজ করে, বিজ্ঞানের যুগ। আচ্ছা, বিজ্ঞান কী বলে? তো আসলে বিজ্ঞানের চেয়েও বিজ্ঞান যিনি, যাকে আমরা, যার কথা আমাদেরকে অবশ্য মানতে হবে, আমরা মানি, তিনি হচ্ছে আমাদের নবী। তো আমাদের নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা অবশ্য আমরা মানব, কিন্তু বিজ্ঞান যেটাকে ভালো বিষয়যুগল আবিষ্কার করে যেটা ইসলাম সম্মত ওইটাকেও আমাদেরকে মানা উচিত। তার সঙ্গে আমরা ঘটনাটা ইনশাল্লাহ আমরা শুনি, তো হয়তো আমাদের শারীরিক উপকারের জন্য আমরা এই অজুকে বড় একটা হাতিয়ার হিসাবে আপনার সাহর মাধ্যমে সে আমরা কাজ করতে পারি। এক ব্যক্তি বলেন, আমি বেলজিয়ামে কোনো এক বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিলাম। সে জিজ্ঞাসা করলো ওজুর মধ্যে কি কি বৈজ্ঞানিক রহস্য রয়েছে।
আচ্ছা,
আমি নিরুত্তর হয়ে যাই, আমি তাকে কোনো আনসার দিতে পারলাম না। তাকে একজন আলিমের নিকট আমি নিয়ে গেলাম, কিন্তু তার কাছের তেমন বিশেষ কিছু তেমন জানা ছিল না। অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখেন এমন এক ব্যক্তি তাকে ওজুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করলো, কিন্তু গর্দান মাসে করার রহস্য বর্ণনা করতে তিনিও অপারগ হলেন। এরপর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলে যায়। কিছুদিন পর এসে বলল, আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে বলেছেন, অর্থাৎ আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর, তিনি ওনার লেকচারের মাঝখানে বলেছেন, যদি গর্দানের পৃষ্ঠদেশে ও দুই পাশে দৈনিক কয়েক ফোঁটা পানি লাগিয়ে দেওয়া হয়, তাহলে মেরুদণ্ডের হাড় ও দূষিত মজ্জার সংক্রমণ থেকে সৃষ্ট ব্যাধিসমূহ থেকে নিরাপদ থাকা যায়। এটা শুনে ওজুর মধ্যে গর্দান মাসেহ করা রহস্য আমার বোধগম্য হয়ে যায়, অতএব আমি মুসলমান হতে চাই। এরপরে পাওয়া যায় অবশেষে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সে মুসলমান হয়ে গেলেন। আসলে এখানে যে আপনার বিশেষ করে আমরা যদি দেখতে পাই যে ইসলাম আমাদেরকে যে সকল বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা করি, এটা আমার আপনার জন্য দুনিয়াবি ক্ষেত্র উপকার, আখিরাতের ক্ষেত্র কি উপকার। আরেকটি ঘটনা এভাবে এসেছে যে কোনো একজন একটি বাহিরের দেশের একজন আপনার মেন্টাল হাসপাতালের একজন চিকিৎসক, তিনি কোনো একজন ব্যক্তির উপরে, একজন মুসলিম ব্যক্তির উপরে দৃষ্টি পড়লো, সে অজু করতে লাগলো।
আচ্ছা,
যখন অজু করতে লাগলো, অজু করার মধ্যে সে গর্দান মাসে করলো।
আচ্ছা,
তো সেই ডাক্তার তাকে প্রশ্ন করলো, তার পরিচয় জানতে চাইলো। তো পরিচয় জানতে পারলো সে মুসলিম। তো মুসলিম বলে, তুমি এই মুহূর্তে তুমি যে কাজটা করে গিয়ে করছো এটা কী? বলে, আমি অজু করলাম, নামাজ আদায় করবো, সালাত নামাজ আদায় করবো। তবে ডেলি তুমি কয়বার করে থাকো? সে বলল যে পাঁচবার, আমি পাঁচবার যেহেতু নামাজ আদায় করি, তো নামাজের পূর্বে আমাদেরকে এভাবে অজু করতে হয়। তো বলল যে প্রতিবার কি তোমাকে এই তোমার যে গর্দান যেটা, এটা তোমাকে এভাবে মাসেহ করতে হয়? বলল যে হ্যাঁ। তো তিনি বললেন যে আমরা মানসিক রোগী যারা মেন্টাল,
যারা পাগল আমরা বলি,
যারা মেন্টাল, যারা মানসিক, যাদের মস্তিষ্কে যে প্রবলেম, এই রোগীদেরকে ওই ডাক্তার তিনি বলতে লাগলেন তাদেরকে চিকিৎসা হিসাবে প্রতিদিন কয়েকবার তাদের এই গর্দানের মধ্যে তাদের কিছু ভিজিয়ে দেওয়া হয়, তাদেরকে পানি দেওয়া হয়। তিনি বললেন যে তিনি এটা সার্টিফিকেট এক প্রকার, তিনি বললেন যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান এভাবে, কোনো মুসলমান এভাবে ডেলি কয়েকবার যদি এভাবে অজু করে আর এখানে মাসে করে, তাহলে সে কখনো পাগল হওয়ার সম্ভাবনা,
সে রোগী হওয়ার সম্ভাবনা
নাই। আসলে দেখেন, এই নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে কি ইসলাম,
ইসলাম। আর ইমরান ভাই, এইখানে একটু বিষয় অ্যাড করবো যে আর এবার গবেষণার মধ্যে এটাও মানে দেখা গেছে যে এই যে মানসিক রোগী পাগল যাদেরকে আমরা বলি, তো এই মানসিক রোগীদের মধ্যে মুসলমানদের সংখ্যা একেবারে কম।
জি,
কারণ মুসলমানরা প্রতিনিয়ত কি অজু করে,
অজু করে। এটা আসলে, এটা কি হয়তো মাদানী চ্যানেলের থেকে শুনে আমরা হয়তো অবাক যাব, এটা এটা আমাদের কথা না।
জি,
এটা আমাদের কথা না, বর্তমান বিজ্ঞান তারা এটা বলতে বাধ্য যে মুসলমানদের মধ্যে মানসিক রোগী কম হওয়ার কারণ হচ্ছে একটাই, তারা সবসময় কী করেন, তারা অজু করে থাকে, আর অজু অবস্থায় থাকে। আর পাশাপাশি কিন্তু এই অজুকে গবেষণা করে যারা বিভিন্ন দেশে, যারা আপনার সাইন্টিফিক, যারা আপনার মেন্টাল হাসপাতালে যারা চিকিৎসক, তারা কিন্তু যে গর্দানে যে পানি দেওয়া, এই রোগে যে পানি দেওয়া, বিশেষ করে এটা কিন্তু অজু থেকে তারা এই জিনিসটাকে বের করেছে। আরেকটি আপনার এই চিকিৎসকদের একটা গবেষণার মধ্যে পাওয়া যায়, এক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার খুবই জোর দিয়ে, তিনি খুবই জোর তাগিদ দিয়ে তিনি বলেছেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে প্রথমে অজু করান, যাদের হাই প্রেশার যেটাকে বলা হয়, মানে উচ্চ রক্তচাপে প্রথম অজু করান, তারপর ব্লাড প্রেশার পরীক্ষা করুন, অবশ্যই অবশ্যই তা কমে যাবে,
কমে যাবে।
দেখেন
এমনটা কিন্তু দেখা যায় ইমরান ভাই, যাদের ব্লাড প্রেশার হাই এদেরকে ঘাড়ের মধ্যে পানি ঢালতে থাকে,
দেখা যায়। তো বলা হচ্ছে তাদেরকে যদি তাদেরকে উজু করে দেওয়া হয়, এরপর যদি প্রেশার মাপা হয়, দেখা যাবে তাদের প্রেশার কি আস্তে আস্তে কমে যাবে।
উনি 100% শিওর, মানে এক হিসেবে ভাই বলেছেন,
তিনি জোর দিয়ে তিনি বলেছেন। তো এক মানসিক রোগ বিশেষজ্ঞ মুসলিম ডাক্তার বলেন, মানসিক রোগের উত্তম চিকিৎসা হলো ওযু। দেখেন পশ্চিমা দেশের মানসিক রোগ বিশেষজ্ঞগণ রোগীদের শরীরে ওযুর ন্যায় দৈনিক কয়েকবার পানি ঢেলে
দেয়। ইমরান ভাই আসলে ইসলামে যা আছে, যেই নেয়ামত আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি, নিঃসন্দেহে এর মধ্যে দুনিয়াবি কল্যাণ তো রয়েছে আর আখিরাতে তো উত্তম প্রতিদান রয়েছে। আজকে দেখেন যে অজু করলে বেশ কিছু অঙ্গ আমাদেরকে ধৌত করা হয়, যেমন আমরা হাত ধুই, আচ্ছা আমরা নাকের ভিতরে পানি দিই, পুরো মুখমণ্ডল ধৌত করি, এই যে ঘাড় মাসায় আপনি বললেন, আচ্ছা এই যে আমাদের বর্তমানে যেই আমরা বলি মহামারী, বিজ্ঞানীরা এই মহামারীর কোনো ট্রিটমেন্ট শুরুর দিকে পায়নি, তো পরে কি বলা হলো বেশি পরিমাণে হাত ধৌত করার জন্য। যদি আমরা দেখেন এই বড় একটা মহামারী থেকে যদি আমরা বাঁচতে চাই কি বললো, হাত ধৌত, কারণ এর মাধ্যমে কিন্তু অসংখ্য রোগ জীবাণু ইত্যাদি এই যে ভাইরাস এটা ছড়ায়, তো এটা কিন্তু ট্রিটমেন্ট এখন তারা বিজ্ঞানীরা করেছেন, কিন্তু এই ট্রিটমেন্ট কিন্তু আল্লাহ নবী আর প্রায় 1450 বছর আগেই করে দিয়েছেন।
মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা ওজুর উপকারিতা, ওজুর করার বরকতগুলো আমরা শুনি, কিন্তু বড় আফসোস হচ্ছে যে আমরা আমাদের তাহারাতের জন্য, পবিত্রতার জন্য যদি কোনো একজন মুসলমান সে চায় যে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, এর জন্য সবচাইতে বেস্ট হচ্ছে কি
ওযু। তো ইমরান ভাই আমি যেহেতু অনুষ্ঠানের সময় আমাদের প্রায় শেষ, তো দর্শকদের উদ্দেশ্য এটাই বলবো যে দর্শকবৃন্দ আজকে হয়তো বা শুনলেন ওযুর বিষয় নিয়ে, দুনিয়াবি তো অনেক অসংখ্য কল্যাণ রয়েছে, পাশাপাশি আখিরাতেও এর অসংখ্য কল্যাণ রয়েছে। তো হয়তো বা আশা করি যে এই অনুষ্ঠান আজকের এই পর্ব দেখে আপনাদেরও মন মানসিকতা সৃষ্টি হয়েছে যে এখন থেকে ইনশাল্লাহ আমিও যদি রিজিকের প্রশস্ততা চাই তাহলে আমিও ইনশাল্লাহ এখন থেকে সর্বদা অজু অবস্থায় থাকব। তো একটি বিষয় হচ্ছে অজু অবস্থায় তো আমরা অজু তো করি, তো এখন আমার অজুটা কি হচ্ছে কি না এটাও দেখার বিষয় আছে ইমরান ভাই, যে আমরা কীভাবে যেভাবে অজু করা দরকার, এই যে অসংখ্য নেয়ামত ফজিলতের কথা আমরা শুনলাম অজুর মাধ্যমে, এখন আমার অজুটা তো হতে হবে, অজু করার কিন্তু কিছু তরিকা রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, তো কীভাবে কিতাবের মধ্যে হুকুম রয়েছে, কীভাবে নাকে পানি দিতে হবে, কীভাবে এই ঘাড় মাসাজ করতে হবে, কতটুকু পানি অজুতে খরচ করতে হবে, এবং অজুর মধ্যে মাকরু কী কী রয়েছে, আমরা অজু করি কিন্তু অজুর মধ্যে অনেক মাকরু রয়েছে,
কী কারণে অজু ভঙ্গ হয়ে যায়,
কী কারণে অজু ভঙ্গ হয়, তো আমি বলবো যদি আমরা চাই প্রপারলি পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আমরা অজু শিখতে, তো আমি বলবো দাওয়াতি ইসলামী রয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াতি ইসলামীতে প্রতি সপ্তাহে 3 দিন শুক্র শনি রবি 3 দিনের মাদানী কাফেলায় সফর হয়ে থাকে, পাশাপাশি 7 দিনের নামাজ কোর্স হয়। এই কোর্সগুলির মধ্যে আপনি যখন অংশগ্রহণ করবেন, সময় দেবেন ইনশাল্লাহ, সেখানে অজুর প্র্যাকটিক্যালি কীভাবে অজু করতে হয় কোন মুবাল্লিগ ইসলামী ভাই সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি অজুর তরিকা শিখিয়ে দেবেন। তো এর জন্য আমি বলবো দাওয়াত ইসলামের সঙ্গ দেন, দাওয়াত ইসলামের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে যান ইনশাল্লাহ তাআলা। শুধু অজু নয়, অজু নামাজ রোজা ইত্যাদি যত ইসলামের আমাদের জন্য যতটুকু ফরজ রয়েছে, ফরজ উলুমগুলি আমাদের সব কিছু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে শেখানো হবে, যা শিখতে অনেকে হয়তো বা মাদ্রাসায় ভর্তি হয়, তো আমাদের অনেকের বয়স হয়ে গেছে, আমরা চাইলেও সম্ভব না যে মাদ্রাসায় ভর্তি হয়ে আমরা এই সমস্ত বিষয়গুলি শিখব। তো এর জন্যই দাওয়াত ইসলামী আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলি অর্থাৎ প্যাকেজগুলি, যে কোর্সগুলি আমরা বলি, এই কোর্সে যদি আপনি অংশগ্রহণ করেন, কোর্সগুলি শিখেন, ইনশাল্লাহ তাআলা আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আমরা যা শিখলাম আজকের অনুষ্ঠান থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এর উপর আমল করার তৌফিক দান করুক। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।